দুনিয়ার পাঠক এক হও, বইয়ের হাটের আজকের পডকাস্টের এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিটন খান। আজকে আমরা কথা বলবো যার পরিচয় বইয়ের হাটের সদস্যদের নতুন করে দেওয়ার কিছু নাই, সৌরভ ভট্টাচার্য। এবং কথা বলার একটু বিশেষ উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে তার প্রথম বই ঘড়ির দাগ অভিযান পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে। বইটি সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে তেমন কিছুই জানি না, আমি মোটামুটি সৌরভের লেখা পড়েছি ফেসবুকে, বইয়ের হাটের শুরু থেকেই তার লেখা পড়তাম ব্লগে, তারপরে ব্যক্তিগত পরিচয়। তো যাই হোক, সৌরভদা কেমন আছেন?
এই তো চলছে, একটু শরীরটা খারাপ, বাকি মোটামুটি ঠিকঠাকই চলছে।
আচ্ছা, এবার কয়েকটা প্রশ্নের মধ্যে চলে যায়, সেটা হচ্ছে যে এই ঘড়ির দাগ, এই ঘড়ির দাগ বইতে কি নিয়ে, কি বিষয়?
ঘড়ির দাগ হচ্ছে ওই আমার আগে লেখা কিছু ছোট ছোট অনুগল্পের একটা কালেকশন বলা যেতে পারে,
আচ্ছা, এটা গল্পের বই,
সবকটাই
ছোট গল্প
আগে
অনুগল্প।
লেখা গল্পের বই। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা,
হ্যাঁ
গল্পের
হ্যাঁ
বই,
অনুগল্প যেটাকে বলা হচ্ছে ওইটারই একটা কালেকশন।
আচ্ছা, প্রবন্ধ টবন্ধ তেমন কিছু না, তাই তো?
না, প্রবন্ধের সংগ্রহ এটা নয়।
আচ্ছা
হ্যাঁ
আচ্ছা
হ্যাঁ
আচ্ছা, না না, আপনার আপনার গল্পের তো শুধুমাত্র গল্প না, গল্পের মধ্যে একটা মেসেজ থাকে, এরকম কি সেরকম কিছু?
না, অ্যাকচুয়ালি এই সংগ্রহটা করা হয়েছে ঠিক আমি করিনি, বন্ধু বান্ধবরাই মিলে করেছে ওটা। ওদের যে যে গল্পগুলো মনে হয়েছে একটা জায়গায় রাখা উচিত বলে ওদের মনে হয়েছে আর কি, সেটাই ওরা রেখেছে। আসলে কোনো মেসেজ সেরকম কিছু নেই। একটা কথা যেটা বলা, হ্যাঁ বলা যেতে পারে, সেটা হলো গল্পগুলো তো কোনো না কোনো একটা চরিত্র দেখা, বা যেরকম আমি লিখেছিলাম এক সময় যেরকম চোখে বালি পড়ে ওরকম কিছু কিছু মানুষ পড়ে যায়, তাদেরকে নিয়ে ছোট ছোট করে লেখা, সেইটাই বলা যেতে পারে, সেই চরিত্রগুলোই যা কিছু আর কি।
আচ্ছা, ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে আপনি মূলত পড়াশোনার সাথে জড়িত, মানে স্টুডেন্ট পড়ান আর কি। আচ্ছা, এর মাঝখানে লেখার সুযোগ পান কখন?
লেখাটা সেরকম ভাবে আলাদা করে সময় করে বার করে লিখি বললে ভুল হবে, ওই পড়াতে পড়াতেই হয়। মানে ধরুন কিছুটা লেখা হলো, তারপরে কাজটা সামনে নেওয়া গেল, আবার বাকিটা লেখা হলো। অ্যাকচুয়ালি লেখাটা তো ভিতরে চলতেই থাকে, এবারে যখন মনে হয় যেন ওটাকে এবারে লিখে ফেলা দরকার, তখন ওই বাইরের কাজটা খুব বেশি সময় লাগে না, ওই ভিতরে ভিতরে চলতেই থাকে আর কি, সব কাজের মাঝখানে মাঝখানেই।
আমি যতটুকু, মানে আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে যে রেসিপি জানলেই যেমন ভালো রান্না করা যায় না, ভালো রান্নার জন্য চাই সেই রান্নার প্রতি যত্ন, তেমনি ভালো লেখার জন্য দরকার হচ্ছে পড়া। এই পড়ার সময় কখন পান, আপনি কিভাবে পড়েন?
একদম, আসলে পড়া পড়া ছাড়া আমি থাকি না, মানে এটা বলাটা খুব মানে বাড়াবাড়ি যদিও, মানে আমি যখন মাঝখানে চোখের অসুবিধা হয়েছিল তো তখন ডাক্তারের সঙ্গে যখন কথা হচ্ছিল তো ওনাকেও সেই কথাটা আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি সারাটা দিনই আমার পড়ে নয়তো পড়িয়ে নয়তো লিখে এইগুলোই স্পেশালি চলে আর কি, পড়াটা সারাক্ষণই চলে। লেখা আর পড়ার মধ্যে যদি মানে রেশিও ধরা যায় তাহলে হয়তো 99% পড়া যায়, 1% হয়তো লেখায় যায়, পড়াটা সব সময় থাকে। মানে আমি যখন বেড়াতেও যাই বা ধরুন এক দু দিনের জন্য যদি কোথাও যাই, বই সঙ্গে না থাকলে আমার খুব ইনসিকিওর লাগে, তো পড়াটা কন্টিনিউয়াস চলে। এমনকি যেটা শৌচালয় বলে সেখানেও আমার বইটা যায় সঙ্গে আর কি।
সুন্দর সুন্দর, আপনি একটা খুব ইন্টারেস্টিং কথা মনে করে দিলেন, সেটা হচ্ছে যে আমাদের বাসায় যখনই কোনো বন্ধু বান্ধব বেড়াতে আসে, তারা দেখে যে বাথরুমের যেই কোমোডের উপরে যে একটা ছোট দানি থাকে সেখানেও কিছু কিছু বই
শেলফ,
পাওয়া যায়,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সেখানে কিছু বই 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 পাওয়া যায়।
ঠিক 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 ঠিক
এটা মনে হয়
ঠিক ঠিক
যারা মোটামুটি বই টই পড়ে তাদের সকলের বাসারই একই অবস্থা।
হ্যাঁ, মায়ের প্রথম প্রথম একটু আপত্তি ছিল, তবে পরে মেনে নিয়েছিলেন আর কি। এ তো মহাত্মা গান্ধীর তো একটা লাইব্রেরি ছিল বাথরুমের মধ্যে, মানে মানে যেটাকে আমরা শৌচাগার বলছি বা শৌচালয়, ওনার একটা বড় লাইব্রেরি ছিল এবং অনেক ভালো ভালো বই উনি বলেছেন আমি ওখানেই পড়ে ফেলেছি।
না, যেমন আসলে যারা বই পড়তে পছন্দ করে তাদের স্থান কাল কোনো বিষয় না, তারা যেখানেই সুযোগ
না
পাবেন
না
সেখানেই বই
না,
পড়বেন, তাই না? সেটি হচ্ছে আসল কথা।
একদম একদমই তাই, একদমই তাই।
আচ্ছা, দিনের কখন কোন সময়টা? আমি যেমন দিনে ভোরে বই পড়তে পছন্দ করি, আপনার এরকম কোন স্পেসিফিক টাইম আছে যে সকালে অথবা বিকেলে দুপুরে রাতে?
হ্যাঁ, দুটো সময় আমার খুব প্রিয় পড়ার, একটা হচ্ছে দুপুরবেলা আর একটা হচ্ছে রাত্রিবেলার থেকে। যত রাত্রি বাড়ে আমি দেখেছি কবিতার প্রতি আকর্ষণটা বেশি হয়, শুতে যাওয়ার আগে বা শেষ করছি যখন সারাটা দিনে সব কাজ শেষ হয়ে গেছে, তখন একটা কবিতার উপর তৃষ্ণা জন্মায় আর কি, বলা যেতে পারে।
আচ্ছা, তাহলে আপনি এই কিপ আপ করেন কিভাবে? এই যে রাতে যে পড়েন, রাতে পড়লে পরের দিন সকালে সেটা কি মনে থাকে? এটা কি এমন হয় না যে ঘুমের ঘোরে পড়ে ফেললেন, ভুলে গেলেন?
না, এর হয়ও আবার হয়ও না, কিছু কিছু যেন মনে থেকেই যায়, আবার কিছু ভুলেও যাই, ডেফিনেটলি এটা তো হয়, সব যে মনে থাকে তা তো নয়, কিন্তু ওই পড়ার মধ্যে যে একটা আনন্দ থাকে ওটা রাত্রিরে শোয়ার সময় লাগেই আর কি, বিশেষ করে কবিতাটা লাগে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে।
হ্যাঁ, আমি আপনি বলছিলেন যে দিনের দুটো সময় আপনার প্রিয়, একটা তো
হ্যাঁ,
শুনলাম রাতে।
আরেকটা হচ্ছে দুপুরবেলায়, দুপুর হ্যাঁ দুপুরবেলাটা আমার স্পেশালি ভালো লাগে প্রবন্ধ পড়তে। প্রবন্ধগুলো বা যেগুলো একটু গভীর চিন্তার ব্যাপার বা যেগুলো নিয়ে আমাকে ভাবতে হবে, যেমন স্পিনোজার এথিক্স বুঝতে আমার 7 বছর সময় লেগেছে, প্রায় 7 বছর, ওইটুকু একটা বই, কিন্তু ওটার সঙ্গে যে কতগুলো দুপুর কেটেছে সেটা মানে আমি বলেও বোঝাতে পারবো না। ধরুন ছাদে আমার একটা খুব মানে খুব চূড়ান্ত বিলাসিতা আমি বলি সেটাকে, শীতকালে দুপুরে ছাদে বই পড়া, বোধহয় সেই রাজত্ব দিলেও আমি নেব না, যদি ওইটুকু সুখ কেউ দেয় আর কি, ছাদে একটা চেয়ার নিয়ে বসে রোদটা পিঠে দিয়ে। এখানে একটা খুব মজার উপমা আছে, তুলসীদাসজি রামচরিত মানসে বলেছে যে রোদ আর আগুন পোয়ানোর একটা মজা দেখো, আগুনটা পোয়াতে হয় সামনের দিক ফিরে আর রোদটা পোয়াতে হয় পিছন দিক ফিরে।
চমৎকার,
কথাটা বেশ চমৎকার না?
আমি নিজে
আমার খুব মজা লেগেছিল।
আমি নিজে ভাবে চিন্তা করিনি যে আসলে তো দুটো গরম দুভাবে পড়ানো যায়। না, ইন্টারেস্টিং।
হ্যাঁ, আমার এই রামচরিতমানস পড়তে পড়তে এই জায়গাটা আমার খুব মজা লেগেছিল যে সত্যি তো তাই, তো ওই পিঠে রোদটা এসে পড়বে আর একটা বই হাতে থাকবে এটা, আর সেটা যদি আমার খুব প্রিয় সাবজেক্ট দর্শনমূলক বই আর কি, ওরকম যদি কিছু প্রবন্ধ পাই তো সেটা একটা বিশাল ব্যাপার আর কি।
বই, আমি মূলত আমার সকল প্রশ্নই থাকবে হচ্ছে বই পড়া রিলেটেড, বিকজ আমাদের
অবশ্যই
বই
অবশ্যই,
বই নিয়ে আমাদের কারবার আর কি, এই জন্য। তো
একদম একদম,
বাংলা বই বাদে, যেহেতু ভারতে তো এখন ভাষা অনেকগুলো, অনেকেই আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা হিন্দিটাও ভালো জানেন, বাংলাটাও ভালো জানেন, ইংরেজিটাও ভালো জানেন, তো বাংলা বাদে আর কোন ভাষার বই আপনি পড়তে পছন্দ করেন?
অবশ্যই ইংরেজি আর কিছু কিছু হিন্দি,
তার মানে আপনি হিন্দি পড়তে
মানে
পারেন?
ভাষা যদি, হ্যাঁ আমি হিন্দি পড়তে পারি, অ্যাকচুয়ালি হিন্দি পড়ার আমার আগ্রহ জন্মেছিল কবিরের জন্য, মানে কবির কিছু কিছু ট্রান্সলেশন পড়ে তখন আমি ওই উচ্চ মাধ্যমিক দেবো, এত ভালো লেগেছিল তখন অল্প অল্প করে হিন্দিটা শিখতে শুরু করি, তো কবিরের জন্য। তারপরে তুলসীদাসজির বললাম যেটা রামচরিতমানস, বা ওনার অনেকগুলো লেখা রয়েছে, বিজয় কবিরের যেমন, তারপরে তুলসীদাসজির একটা দোহা বলি আছে, তারপরে বিনয় পত্রিকা আছে, এত অপূর্ব কবিতা, মানে যদি কবিতা হিসেবে দেখা যায় এত অসামান্য সব লেখা, ওই মাধুর্যটা জন্যই আর কি আরো বেশি করে পড়তে চাওয়া আর কি।
চমৎকার। তাহলে আর ইংরেজি, ইংরেজিতে কার লেখা?
ইংরেজিটা তো ইংলিশে, মানে ওইটা একটা, আমি যেটা আমার বন্ধু বান্ধবদেরকেও বলি, মানে ওটা একটা বিরাট বড় সুযোগ হয়ে যাওয়া আর কি, ইংরেজিটা পড়তে পারা। ধরুন কার লেখা বলতে গেলে মুশকিল, মানে ইংরেজি ভাষায় তো সব পৃথিবী সব ভাষার বই পড়ে ফেলা যায়, মানে যে সমস্ত অন্যান্য ভাষায় লেখা
প্রায়
হচ্ছে, যেমন এখন এই মুহূর্তে পড়ছিলাম আপনার কনফেশন, আপনার এর লিও টলস্টয়ের,
আচ্ছা,
একটা মানুষ অ্যানা ক্যারিনিনা লেখা হয়ে গেছে, এও লেখা হয়ে গেছে, ওয়ার অ্যান্ড পিসও, তখন সে বলছে বেশ হয়তো আমি অনেক বড় লেখক হব, আমার স্ত্রী আছে, আমার ঘোরা সংসার, আমি খুবই ভালো আছি সে সব দিক থেকে দেখতে গেলে, কিন্তু তবু সবকিছু শেষে আমার মনে হয় এই জীবনটার অর্থ কি, জীবনটার মানে কি, আমি প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতে আমি শেষ হয়ে যাচ্ছি। আমার বইগুলো যদি অমরও হয় তাতেই বা কি হবে, এই যে লিখছেন এটা একটা অসামান্য। তো যেটা আপনি বলছিলেন ইংরেজিতে, এরকম বলা খুবই কঠিন ব্যাপার। মার্কেজ তো রয়েছে, মার্কেজের বোধ হয় ওনার বাজারের লিস্টটা পেলেও আমি কালেকশন করে রাখি এরকম আর কি।
না, এটা তো
আপনি একটা মার্কেজের বই, শেষ বইটা দিয়েছিলেন মনে আছে, আমি মানে খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম, বইটা বেরিয়ে গেছে দেখে, ওনার ওই যেটা নিউজ পেপারের আর্টিকেলস গুলো নিয়ে যেটা লাস্ট বেরোলো,
হ্যাঁ, নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না। আচ্ছা, আমি টলস্টয়ের
হ্যাঁ
কথা,
একটা বড় মতন নাম একটা,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর
হ্যাঁ হ্যাঁ
টলস্টয়ের কথা যেটা বললেন, টলস্টয় তো যখন কনফেশন লেখেন তখন তো ওনার 50 বছরও হয়নি, বা প্রায় 50 ছুঁই ছুঁই করছে, এর মধ্যে যে
হ্যাঁ
দুটা
হ্যাঁ
বিশাল সাইজের
হ্যাঁ
উপন্যাস লিখে তারপরে ওনার যে উপলব্ধি, আমাদের তো
হ্যাঁ হ্যাঁ
মানে এই জন্যই হয়তো সে টলস্টয়, কারণ হয়তো তার সেই উপলব্ধি, সুকুমার সুকান্ত ভট্টাচার্য, এই জন্যই সুকান্ত ভট্টাচার্য 20-19 বছরে তার সেই উপলব্ধি, তাই না?
হ্যাঁ
তা এখন
একদম তাই, একদম তাই।
এগুলো পড়েই আমি আমি এখানে জিনিস যুক্ত করতে চাচ্ছি আপনার কথার সাথে, এগুলো পড়েই আসলে আমাদেরকে সেইভাবে আমাদের মূল্যবোধ তৈরি করতে হবে, যে আমরাও যারা পড়ছি কেন পড়ছি, বা লিখছি কেন লিখছি, লেখার উদ্দেশ্য কি, শুধুই কি
ঠিক
আনন্দের জন্য, নাকি আসলেই
ঠিক
আমরা আমাদের লেখার মধ্যে হয়তো আমি যা ভাবি, আমি যা মনে করি সেটা আরও 10 জনের মধ্যে ছড়িয়ে যাক সেই
ঠিক
চিন্তা করি। আচ্ছা,
ঠিক
এর আগে একদিন আপনার সাথে কথা হচ্ছিল, তখন আপনি মার্কেস নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বললেন, তো এই মার্কেস প্রসঙ্গে আসে,
হ্যাঁ
মার্কেসের পড়া আপনার শুরু কখন থেকে, মানে স্কুলের কোন পর্যায়ে, বা কবে প্রথম মার্কেস পড়লেন?
না, মার্কেসটা আমি পড়ি অনেকটা পরে। প্রথম কথা, মার্কেসের যখন ওই নিঃসঙ্গতা শতবর্ষ যখন প্রথমটা আমি হাতে পাই, ইংরেজিতেই পড়তে থাকি, প্রথম আমি কিছুই বুঝতে পারছিলাম না, এবং আমি অনেক ভুলভাল ধারণা হয়েছিল যে হয়তো আমি মানে অনেক জায়গায় কি সব লেখা থাকে, ওভার রেটেড ইত্যাদি ইত্যাদি। কিন্তু হঠাৎ করে একদিন যখন স্ট্রাইক করলো, তখন আমি কলেজেই পড়ি বোধ হয় কি তারপরে হবে, তো ধীরে ধীরে কি হতে শুরু করলো যে ওনার ভাষার, আমি মনের যে বাঁধনি, সব বাক্য গঠনের যে বাঁধনি না, ওটার একটা অদ্ভুত রকম প্রেমে পড়তে শুরু করলাম। মানে উনি কি লিখছেনটা থেকে কিভাবে লিখছেনটা আমাকে এত ঘোর ঘোর তৈরি করলো একটা, সেটার পরে একটার পর একটা ওনার বই পড়তে শুরু করলাম টানা। তারপরে অনেক পরে যখন ফেসবুকে আসলাম, আবার যখন বইগুলোকে খুঁজে পেতে পড়তে শুরু করেছি, তখন ওগুলো রিভিউ লিখেছিলাম পরপর, ঠিক রিভিউ বলা যায় না, আমার ভালো লাগাটাই জানিয়েছিলাম। তো সেটাই আর কি, মানে মার্কেজের বিশেষত্বটাই হচ্ছে ওনার লেখার ধরনটা, বা আরো কিভাবে বলবো আমি জানি না, ধরুন একটা অসামান্য সংবেদনশীল মন হলে যেটা হয়, যে একটা গ্রামের একটা চোরের গল্প আছে না, সে চুরি করতে এসেছিল, তাকে গুলি করে দেওয়া হয়েছিল, তো দরজায় একটা ফুটো হয়ে গিয়েছিল, ওনার ওই রাস্তা দিয়ে যেতে গেলেই ওই ফুটোটা দেখলেই দরজার কাছে ওনার একটা মনে কষ্ট হতো কোথাও, সেটা নিয়ে পরবর্তীকালে একটা গল্পও লেখেন উনি, যখন সেই চোরের মা আর তার বোন সেই কবরস্থানে ফুল দিতে আসে, তখন সেই গ্রামের উন্নাসিকতা, একটা গ্রীষ্মের দুপুরে কোন রকমে তাচ্ছিল্য করে দরজাটা খুলে দিয়ে দেখিয়ে দেওয়া যায় হ্যাঁ ওইখানে আছে কবরস্থান, চলে যাও, এবং তারা ওই রকম ভাবে উদাসীনতা উপেক্ষা নিয়ে আবার ফেরার ট্রেনে উঠে আসার যে কি মর্মান্তিক বর্ণনা, সেটা মানে এক, হ্যাঁ মানে সেটাই আর কি, মানে এরকম ভাবে আস্তে আস্তে মার্কেস ঢুকতে শুরু করে আর কি ভিতরে।
আচ্ছা, মার্কেজের তো ফিকশনের বাদে মার্কেজ যথেষ্ট নন ফিকশন লিখেছেন, উনি তো একসময় পত্রিকায় কাজ করতেন, সাংবাদিকতা করতেন, যে বইটার কথা আপনি বলছিলেন ওটা হচ্ছে মার্কেজ বলেছিল যে আমার এই যে 100 ইয়ার্স অফ সলিটিউডের জন্য যদি কেউ আমাকে মনে না রাখে, আমার দ্য স্ক্যান্ডেল অফ দ্য সেঞ্চুরি, ওইটা হচ্ছে বই, দ্য
ঠিক, হ্যাঁ স্ক্যান্ডেল অফ সেঞ্চুরি, হ্যাঁ
স্ক্যান্ডেল
রাইট,
অফ দ্য
হ্যাঁ
সেঞ্চুরি অ্যান্ড আদার রাইটিংস, এইটা হচ্ছে
হ্যাঁ হ্যাঁ
মার্কেজ সেই বই, যে এই বইটার জন্য
হ্যাঁ
উনি ব্যক্তিগতভাবে মনে করতেন যে এই বইটাতে তার কিছু ভালো লেখা আছে, মানে নন ফিকশন লেখা আর কি।
হ্যাঁ হ্যাঁ ঠিক 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 একদমই ঠিক,
এইবার আরেকটা দুটো বাঙালি প্রসঙ্গে
একদম
আসব, এবং এটা হয়তো
হ্যাঁ হ্যাঁ
অনেকের জন্য স্পর্শকাতর, আবার অনেকের জন্য হয়তো আনন্দের, বা সেই বিষয়ে আমি যাচ্ছি না। আমি আপনার পোস্ট ফেসবুকে যতটুকু দেখি ততটুকু থেকে বুঝি যে আপনি রামকৃষ্ণ পরমহংসের খুব ভক্ত, এবং সাথে বিবেকানন্দেরও খুব ভক্ত। তা এখন
হ্যাঁ অবশ্যই, মানে ভক্ত শব্দটা আমার খুব ভয়ঙ্কর লাগে এখন, ইদানিং ভক্ত শব্দ শুনলে আমি ভয় পাচ্ছি। লাস্ট ইদানিং যা চলছে,
মানে ভক্ত মানে, ভক্ত মানে
আমি
পূজা
বরঞ্চ
না, আমি
বলতে
বলতে
পারেন
বলছি ভক্ত মানে আপনি
অনুরাগী।
ফ্যান। হ্যাঁ অনুরাগী,
হ্যাঁ
কারণ অনেক
হ্যাঁ
সময়
হ্যাঁ
ভক্ত
হ্যাঁ
মনে করতে মনে করি একেবারে পূজা করে ফেলি আর কি। রবীন্দ্রনাথের ভক্ত
না
আমি,
না না না
রবীন্দ্রনাথের অনেক ভক্ত আমি দেখেছি
হ্যাঁ
যা রবীন্দ্রনাথকে রীতিমতো পূজা করেন। আসলে মানে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
পূজা অর্থে বোঝাচ্ছি যে একটা একটা ধর্মীয় অনুভূতি, যে এই এটা হচ্ছে ব্যাখ্যার অতীত
হ্যাঁ
ভালোবাসা।
বুঝতে পেরেছি।
হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ
তো
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
রবীন্দ্রনাথের একটা কথা আছে যে রবীন্দ্রনাথ কোন, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, খুব সম্ভবত মালঞ্চ নাটকে কারো মুখ দিয়ে রবীন্দ্রনাথ বলিয়েছেন এরকম যে রামকৃষ্ণের, রামকৃষ্ণ পরমহংসের কথা মানে চোখের জলের ভেতর দিয়ে বুকে ঢুকে যায় কিন্তু মনে দাগ কাটে না।
আচ্ছা
এই জিনিসটা যে আমি এভাবে নিলাম
হ্যাঁ
যে
হ্যাঁ
পড়তে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, আনন্দ পাচ্ছি কিন্তু মনে ধারণ করতে
হ্যাঁ
পারছি না। তো এই মনে
হ্যাঁ
ধারণ
হ্যাঁ
করতে না পারাটা আপনি কিভাবে দেখেন, যে আপনি যেহেতু রামকৃষ্ণকে অনেক পড়েছেন সেজন্য আপনার কাছে প্রশ্নটা?
মনে ধারণ করতে না পারাটাকে আমি কিভাবে দেখি,
হ্যাঁ, মনে না মানে
মানে
অনেকেই তো পড়েন, আমি আমি বলতে চাচ্ছি শুধু রবীন্দ্রনাথের উক্তিটা দিলাম, রবীন্দ্রনাথের জন্য না উক্তিটা দিলাম, যে অনেকেই আমরা পড়ি রামকৃষ্ণের কথা কিন্তু
হ্যাঁ
মনে ধারণ
হ্যাঁ
করতে
হ্যাঁ
পারি না।
হ্যাঁ 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 এখন ধারণ করাটা অনেকগুলো অর্থ হয়। একটা অর্থ তো যেমন রামকৃষ্ণ দেবের একটা খুব সুন্দর উক্তি আছে যে ছবিটা উনি যেরকম ভাবে বুঝেছিলেন যে দেখো একটা কাঁচের উপরে তো ছবি পড়বে না, কাঁচের উপর প্রতিবিম্বটা থেকে আবার সরে যাবে, কাঁচের পিছনে একটা কালো মতন কিছু মাখানো থাকে যার উপর গিয়ে ছবিটা দাঁড়ায়। এবারে বিবেকানন্দের একটা কথা উক্তি আছে যে আপনি লাইব্রেরিতে ঢুকতে পারেন, অনেক বই পড়তে পারেন, কিন্তু শুধু সেই সেই জিনিসগুলি আপনি ধারণ করতে পারবেন যে যেগুলো ধারণ করার ক্ষমতা আপনি অর্জন করেছেন, একটা কথা আছে এখানে। এবারে এখানে একটা ক্ষমতা বলতে আমার এখানে যেটা মনে হয় সেটা হচ্ছে আধার বলে বোধহয় মনে হয়। যেমন রবীন্দ্রনাথের গানগুলো, রবীন্দ্রনাথের কোনো কোনো গান এক একটা মানুষের পুরো জীবন পাল্টে দেয়, আবার কোনো কোনো গানের অর্থ কেউ বুঝতেই পারে না। যেমন আমি সুচিত্রা মিত্রকে একবার ফোন করেছিলাম, কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে, তখন আমি উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক দেব, গানটা বুঝতে পারছি না, তখন বয়স কম, উত্তেজনা অনেক বেশি, ওনাকে ফোন করে বসেছিলাম। আমি থাকতাম কাঁচরাপাড়ায়, কলকাতা থেকে বেশ কিছুটা দূরে, উনি খুব সুন্দর বুঝিয়েছিলেন। বোঝার পর আমাকে বলেছিলেন যে তুমি যেটা শুনলে এটাকে তুমি ধারণ করতে পারবে না, কারণ তোমার এখনো সে বয়সটা হয়নি, সে অভিজ্ঞতা হয়নি, ভবিষ্যতে তখন আমি থাকবো না, তখন যখন তুমি গানটা আবার শুনবে তখন তুমি কোথাও একটা কিছু অনুভব করবে। তো এইটা আমার খুব কানে বাজে কথাটা, তখন এখন যখন আমি গানটা শুনি তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ এমন একটা কিছু অনুভব হয় যেটা আমি বলতে পারবো না, কিছু সে অনুভবটাকে আমি ধারণ করতে পারি। তো
চমৎকার,
সেখানে
চমৎকার একটা প্রসঙ্গ
সেইটা একটা
চলে আসলো এখানে, সেটা হচ্ছে যে
হ্যাঁ
স্কুল কলেজের পড়ার মতো এখানেও কি মানে আমাদের সাহিত্য পড়া বা এ ধরনের পড়ার জন্য কি আমাদের প্রাথমিক কোনো পড়ালেখা জানা থাকা লাগবে কিনা? যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা পড়ার জন্য, পড়ার আগে আমাকে অন্য কিছু পড়ে নিতে হবে কিনা, বা ছোট গল্প রোববার পড়ার আগে বা রবিবার পড়ার আগে আমাকে অন্য কিছু পড়ে নিতে হবে কিনা, এই এই চিন্তাটা কি, এটা আপনার ঠিক মনে হয় এই চিন্তাটা কি ঠিক যে?
কিছুটা ঠিক, কারণ কি আমি যখন দেখেছি মার্কেজ নিয়ে যারা পড়াশোনা করেন ওদের স্কুলগুলোতে মার্কেজের একটা সিলেবাস বলে দেওয়া হয়, মানে এভাবে এভাবে তুমি পড়ো, শুরুতেই নিঃসঙ্গতা শতবর্ষে চলে যাও না, ওটা তোমার কঠিন লাগবে, ধাপে ধাপে ওঠো। যেমন ওই যেটার নাম করেছে অটম অফ দ্য প্যাট্রিয়াটের নামটা কি করেছে, গোত্রপিতার হেমন্ত, ওই অনুবাদটা আমি পড়ছি। হ্যাঁ আমি এবারে তো বইমেলাতে গিয়েছিলাম, সবই প্রায় বাংলাদেশের স্টলেরই বই কিনেছিলাম, আমার অনেকগুলো টার্গেট করা ছিল, তো ওই অনুবাদটা আমার যথেষ্ট ভালো লেগেছে ইংরেজিটা পড়েও। তো ওই ওই যে প্রথমেই যদি কেউ ওই বইটা পড়ে, যে বইটা ধরুন 3-4 পাতার মধ্যে একটা দাড়ি, মানে এক একটা বাক্য 4 পাতা ধরে চলছে, এমনকি এমন চলছে যে ধরুন আপনি আমি কথা বলছি, বলতে বলতে লেখক হঠাৎ করে আমি হয়ে গেলাম, মানে লেখক বর্ণনা করছেন রিটন এবং সৌরভের কথোপকথন, বলতে বলতে কোনো একটা সময় লেখক কোনো আগাম কোনো আভাস না দিয়ে হঠাৎ করে সৌরভের বক্তব্যটা তার বক্তব্য হয়ে যেতে শুরু করলো, আবার বেরিয়ে চলে আসলো। এই যে মানে পুরো লেখাটা জুড়ে একটা অদ্ভুত ম্যাজিক, এবং দাড়ি পাচ্ছা পাওয়াই যাচ্ছে না, পাওয়াই যাচ্ছে না। প্রথম যদি কেউ মার্কেজের এই বইটা হাতে নেয়, তো সে তার পক্ষে খুব মুশকিল হবে, যদি না একটা পূর্ব প্রস্তুতি থাকে। একটা অ্যাপ্রিসিয়েশন কোর্স একটা দরকার হয় আমার মনে হয়, যে কি করে আমি উচ্চাঙ্গের সাহিত্য বা যেমন উচ্চাঙ্গ সঙ্গীত, একটা অ্যাপ্রিসিয়েশন কোর্স যেটাকে বলে না, যে আমি একটা যোগ্য করে তোলা, তাকে একটা চর্চার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে হঠাৎ করে তাকে না সামনে নিয়ে এসে, আমার মনে হয় তাহলে লাকের উপর বা চান্সের উপর নির্ভরতাটা অনেক কমে যায়।
আচ্ছা ঠিক আছে, আমরা রামকৃষ্ণ থেকে হঠাৎ করে আবার মার্কেজের দিকে সরে আসলাম। যাই হোক, আমাদের আলোচনা বিভিন্ন এদিকে ওদিকে উঁকি মারছে, হয়তো শ্রোতারা যারা শুনবে তারা মনে করবে যে খেই হারিয়ে ফেলতে পারে, এবার কিছু করার নেই, এটাই হচ্ছে কি আমাদের আলোচনার বৈশিষ্ট্য। যে
আমি তো শ্রোতার কথা ভুলেই গিয়েছিলাম এতক্ষণ। ঠিক ঠিক, আসলে বইয়ের হাটটা তো একটা পরিবারের মতন আমাদের, বুঝেই নেবেন। হ্যাঁ,
এখানে আমরা আমরা এখানে আমরা নিঃসন্দেহে ভুল করতেই পারি, এটা এটা একেবারে।
হ্যাঁ একদম তাই, একদম একদম তাই। আপনি যেটা বলেছিলেন ধারণ করা, ওই
হ্যাঁ
হ্যাঁ ধারণ করাটা আপনি প্রশ্ন করেছিলেন, ওইখান থেকেই চলে আসলো কথাটা। হ্যাঁ ওইটাই আমার বক্তব্য বলে। হ্যাঁ বিবেকানন্দ আপনি কিছু বলছিলেন একটা। হ্যাঁ আসলে বিবেকানন্দর পড়াটাও ওরকম ভাবে, আমি একটা ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, ব্রাহ্মণ পরিবারে আমার ঠাকুরদা একটু গোঁড়া ছিলেন, ঠাকুমা খুব উন্মুক্ত মনা ছিলেন। আমাদের বাড়িতে যেমন হিন্দু বা মুসলিম এরকম কেউ আসলে আলাদা রকম খেতে দিতে হবে, এরকম কিছু ছিল না নিয়ম। এইগুলো নিয়ে বড় হতে শুরু করি, তখন আশেপাশে কোন কোন জায়গায় দেখি যখন একটু বর্ণাশ্রম নিয়ে ভাবনা চিন্তা আছে বা ধরুন এই ধরনের জিনিসগুলো নিয়ে আছে, তো অনেক রকম প্রশ্ন মাথায় উঁকি দিত। আস্তে আস্তে বিবেকানন্দ পড়ার পরে যখন পড়তে শুরু করি বিবেকানন্দ, তখন কিছু কিছু জায়গায় আমার খুব অদ্ভুত লাগতে শুরু করে, অদ্ভুত লাগতে শুরু করে এরকম, যে সমস্ত প্রথাগত চিন্তা ভাবনাকে সরিয়ে রেখে কিছু কিছু জায়গায় অত্যন্ত বিদ্রোহী, আর যে স্ববিরোধের যে জায়গাগুলো আছে সেগুলো ভীষণ রকম আছে, সেগুলো নিয়ে এক এক সময় প্রচন্ড অসুবিধার মতনও হয়, অনেক কিছু লেখাও আছে, আমি পড়েওছি সেগুলোকে নিয়ে। আমার বিবেকানন্দ যে জায়গাটাতে সবকিছু ছাপিয়ে লাগে সেটা হচ্ছে মানুষ বিবেকানন্দ, মানে যেখানে উনি বলে ফেলেন যে আমার যে ঈশ্বর এখানে রুটি দিতে পারে না, ভবিষ্যতে সুখে রাখবেন আমি বিশ্বাস করি না, অথবা না সমস্ত লেখাও যদি পুড়ে যায়, সমস্ত লেখা ধরুন বিবেকানন্দ রচনাগুলি পৃথিবী থেকে পুরো নিঃস্ব হয়ে গেল, সম্পূর্ণ বিবেকানন্দ রচনা নিঃস্ব হয়ে গেল, কিন্তু ওই যে কবিতাটা আছে না সখার প্রতি, ওই কবিতাটা যদি থাকে, শুধুমাত্র ওই কবিতাটা যদি থাকে, আমি খুব সচেতন ভাবে বলছি বিবেকানন্দের সমস্ত লেখা পড়ে গেছে, ওই একটা কবিতা থেকে ওনাকে আবার রিডিসকভার করা যেতে পারে, যেখানে শেষ লাইনটা হচ্ছে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, ওখানে যে ওনার যে ফিলোসফিটা, যে দেখো পুত্রতরে মায় দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ, যে একমাত্র ভালোবাসার ঊর্ধ্বে যদি তোমায় কোনো ঈশ্বরকে ভেবে থাকো বা ভালোবাসার ঊর্ধ্বে যদি কিছু থাকে তাহলে সেটা ভুল, ভালোবাসাটাই হলো একমাত্র কথা। এই যে একটা, হ্যাঁ
আপনার সাথে এটা যুক্ত করতে চাই, বিবেকানন্দ পড়ে আমি কম বুদ্ধির মানুষ যেটুকু বুঝেছি সেটুকু হচ্ছে যে যেটা যেটা আমার নিজস্ব প্যাশনের বিষয় সেটা হচ্ছে শিক্ষা। মানে আমাদের আসলে তো আমাদের দু বাংলাতেই শিক্ষার যে অবস্থা, সেই ক্ষেত্রে যদি বিবেকানন্দের কথা আমরা মনে করি, যে বিবেকানন্দ হয়তো এরকম একদিন কথাটা এক্স্যাক্টলি কোট করতে পারছি না, যে উনি একসময় বলেছিলেন যে পর্বতের তো মোহাম্মদের নিকটে যাওয়ার কোনো দরকার নেই, মোহাম্মদই পর্বতের কাছে গিয়েছিল, কেন এরকম একটা কারণ, কারণ সেইখানেও একটা শিক্ষার বিষয় আছে, তাই না? তো আমাদের
একদম, উনি চিঠিতে লিখছেন, আপনি যে কথাটা বলেছেন চিঠিতে লিখছেন, যে তারা যদি তোমার কাছে না আসতে পারে, কি বলেছিলেন, একটা গ্লোব কিছু রাসায়নিক পদার্থ ইত্যাদি নিয়ে গিয়ে গ্রামে গ্রামে যাও, একটা কুটির নাও, নিয়ে গিয়ে তাদেরকে বিজ্ঞানের প্রাথমিক শিক্ষাটা দাও, হাতে কলমে শিক্ষাটা দাও, যাতে করে কিছু খেতে পারে, তারপরে গিয়ে ধর্ম শিখিও।
রাইট, যদি ওরা শিক্ষালয়ে আসতে না পারে তাহলে তুমি শিক্ষাটা ওদের কাছে নিয়ে যাও, কারণ উনি
তুমি যাও। হ্যাঁ একদম তাই,
মনে করেন যে সমস্ত জীবনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে শিক্ষা, কারণ আমাদের এই
একদম
স্পেশালি সোশ্যাল মিডিয়াতে আমরা এখন যেটা দেখছি সেটা যে বয়েল ডাউন টু ওয়ান পয়েন্টে আসা যায়, সেটা আমরা আসলে দেখব যে এই শিক্ষার অভাব অথবা কুশিক্ষা বলা যায়, যে আসলে আমরা শিখছি ঠিকই কিন্তু বুঝছি না কিছুই। আচ্ছা আজকে আমরা অনেকক্ষণ কথা বললাম, প্রায় আরো অনেক কিছু আপনার সাথে জানার থাকবে, আপনাকে হয়তো আগামী আমাদের অন্যান্য পডকাস্টে আবার আপনাকে এরকম করে বিরক্ত করবো। আপনি আশা করি
না না বিরক্ত না আপনার সঙ্গে রিটার্ন না 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 রিটার্ন আপনার সঙ্গে কথা বলে একটা সবচেয়ে সুবিধা হয় কি বলুন তো, সবচেয়ে সুবিধা যেমন ধরুন আপনি তাজমহল দেখতে গেছেন আগ্রায়, এবার আপনার সঙ্গে অনেক বন্ধু বান্ধব আছে যারা অনেক কিছু দেখবে, সবশেষে তাজমহল দেখতে যাবে। এবার আপনি অন্যান্য জায়গাগুলো দেখতে দেখতে অপেক্ষা করছেন কখন তাজমহলে গিয়ে পৌঁছবেন। তো আমার কি হয়, আমি যখন অন্যান্য লোকের সঙ্গে কথা বলি তখন এই প্রসঙ্গ ওই প্রসঙ্গ ছেড়ে কখন বইয়ের প্রসঙ্গ আসবে অপেক্ষা করতে হয়। আর আপনার ক্ষেত্রে সুবিধা হলো আমার শুরু থেকে শেষ অব্দি বইয়ের প্রসঙ্গেই কথা বলতে হয়, ফলে আমার তো এটা খুব একটা ভাগ্যের বিষয় যে আপনার সঙ্গে কথা বলতে পারা এবং বইয়ের হাটের সদস্যদের সঙ্গে সামনাসামনি কথা বলতে পারা।
এজন্য আমার আলাপের মানে কাছের আলাপের মানুষের সংখ্যা খুব কম, যারা যাদের সাথে যে এই বই নিয়ে বেশি আলাপ করা যায়।
আমার ক্ষেত্রে প্রথম কথা আমি যেটা বলবো যে বইয়ের হাট যেভাবে কাজ করে চলেছে, আমি যে সেই গ্রুপের একটা সদস্য এটা সত্যি কথা বলতে আমার খুব গর্ব বোধ হয়। তার কারণ হচ্ছে সুমন বাবু ধরুন বা যে লেখা যে বইগুলো নিয়ে সুমন বাবু দেন, আমি নামটাই করছি ওনার, এমন অনেক বই পাওয়া আছে, এখন সবার সব বই হয়তো নাও লাগতে পারে কিন্তু এমন একটা বই দুষ্প্রাপ্য পাওয়া গেল যে সেটার জন্য কৃতজ্ঞতা বলে বোঝানো শেষ নেই। এক তো বইয়ের হাটে সবচেয়ে বড় কথা হচ্ছে বইয়ের একটা বিশাল একটা সংগ্রহ বলা যেতে পারে, দ্বিতীয় কথা হচ্ছে যে বই পড়ার কন্টিনিউয়াস একটা উদ্দীপনা বা একটা ইন্সপিরেশন করা, সবাইকে বারবার বইমুখী করা, বইমুখী এটা খুব দরকার এখন। আর একটা কথা হচ্ছে বারবার বিভিন্ন আলোচনার একটা সূত্রপাত ঘটানো, সেটা লেখক নিয়ে কখনো হয়, কোনো সাহিত্য নিয়ে হয় বা কোনো একটা বিষয় নিয়ে হয়, এইটা একটা বিরাট বড় জিনিস। আর এই কাজটা করে যাওয়া খুবই দরকার, কারণ একটা জিনিস আমি বারবার বলি, আমি বইয়ের হাটে সব সদস্যকে বলছি, অন্ধকারটা চিরস্থায়ী কিন্তু আলোটা যতক্ষণ জাগিয়ে রাখি ততক্ষণ অন্ধকারটা কাছে আসে না। এমন কোনো দিন আসবে না যে আমার আলো জ্বালানোর প্রয়োজন হবে না, আলোটা নিভিয়ে দিলেই অন্ধকারটা ঘিরে আসবে। আমার যেটা বক্তব্য, সব সময় এই আলোটা জ্বেলে রাখা দরকার যে কাজটা বইয়ের হাট করে যাচ্ছে। এবং আপনারা অ্যাডমিনরা তো আমাদের মানে সত্যি আমাদের আমার মতন বহু মানুষ আছে, বহু কৃতজ্ঞ আপনাদের কাছে।
আপনি যে সুন্দর আলো এবং অন্ধকারের যে তুলনাটা দিলেন, এটা আসলে চমৎকার একটা উদাহরণ। সুমনের কথা যখন চলে আসলো সেখানে আমি একটু বলি যে ও যে দুষ্প্রাপ্য বইগুলো খুঁজে এনে শুধু দেয় না, এবং ওটা এখন কেন পড়া দরকার সেই বিষয়ে সে একটা নাতি দীর্ঘ একটা তার নিজস্ব মতামত থাকে যে হ্যাঁ। আমার মতে আমি একটা বই পেলাম, আমি একটা বই এনে দিয়ে দিলাম, এটা এখন আপনি হঠাৎ করে দেখলেন এবং কেন পড়বেন সেটা তো সকল পাঠকের বুঝে ওঠা সম্ভব না। তো এই যে
ঠিক
বইয়ের উপস্থাপনাটা মূলত, বই বই তো বাজারে পাওয়া যায়, বই তো অনলাইনেও পাওয়া যায়, ফেসবুকে তো বইয়ের হাট একমাত্র গ্রুপ না, বইতে আরো গ্রুপ আছে, ইচ্ছা করলে আপনি গুগলে সার্চ করে অনেক কিছু পেতে পারেন। উদ্দেশ্যটা হচ্ছে প্রেজেন্টেশন, আপনাকে আমি বইটা পড়তে দিচ্ছি এবং এই বইটা পড়লে আপনার এই হবে সেই হবে। এখন আপনি চিন্তা করে দেখুন যে আপনি বইটা পড়বেন কিনা। আর উদ্যোগের এবং উদ্যোগের যে কথাগুলো আপনি বললেন, আসলে যে আমাদের সকল উদ্যোগ হয়তো সফল হয় না, কিন্তু আমরা উদ্যোগ থামিয়ে দিই না, আমরা একটার পর একটা উদ্যোগে করতে চাই এবং সেই উদ্যোগের আর একটা নতুন সংযোজন হচ্ছে যে এই বইয়ের হাটের পডকাস্টটা করা। কারণ বইয়ের হাটের পডকাস্টটা করার পেছনে আমি ব্যক্তিগতভাবে অনেকের কাছ থেকে শুনেছি যে চলতি ফিরতি পথে যদি শোনা যায়, যদি বইয়ের সংস্পর্শে থাকা যায়, তাহলে মন্দ কি, হয়তো এইটাও একদিন অসফল হয়ে যাবে, কিন্তু যতদিন না হচ্ছে ততদিন আমরা এটা চালিয়ে যাওয়ার আশা রাখি। এবং সুযোগ যখন আপনার মতো বন্ধুবান্ধব যখন বা আপনার মধ্যে আরও সদস্যরা যখন এটার সাথে যুক্ত হবেন, আমার মনে হয় ভবিষ্যতে এটাকে একটা একটা ভালো রিসোর্স হিসেবে আমরা কাজে লাগাতে পারবো।
না একটা হয়েছে একটা তো রিটার্ন একটা আন্দোলন তো তৈরি হয়েছে, আন্দোলন বলতে আমি এজিটেশন বলছি না, আন্দোলন মানে একটা ঢেউ বলছি, সেটা তো তৈরি হয়েছে, বহু মানুষ তো যুক্ত হচ্ছেন। আর সফল অসফলতা প্রশ্নই নেই, কাজটা প্রথম থেকেই সফল, কারণ কাজটা প্রথম থেকেই সাড়া পেয়েছে, সাড়া পাওয়াটাই সফলতা, কিছু তো হওয়ার নেই মানে, তাই না, সাড়া পাওয়াটার মতন সফলতার, তাই না, এত মানুষের সাড়া পাওয়া, একদম তাই একদম তাই।
বই জন্মগতভাবে একটা অজনপ্রিয় বিষয় যেটাকে আমরা জনপ্রিয় করানোর চেষ্টা করছি, এবং সেই সেই জন্য
এবং বিভিন্ন ভাবে
হ্যাঁ এই জন্য আপনি খেয়াল করে দেখবেন অনেক সময় বইয়ের উপস্থাপন, অঙ্গসজ্জা আমরা পরিবর্তন আনি, বিভিন্ন ধরনের গ্রাফিক্স ব্যবহার করি, ভিডিও ব্যবহার করি, যাতে মানুষ, এটার উদ্দেশ্য অন্য কিছুই না, হ্যাঁ, যাতে দেখে যদি ভালো লাগে তাহলে হাতে নিয়ে পড়লাম আর কি, এরকম একটা।
হ্যাঁ হ্যাঁ, উপস্থাপনা তো একটা থাকেই তো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই।
আচ্ছা সৌরভ দা, তাহলে আজকে এখানে আমরা ইতি টানি, আগামীতে আপনার সাথে আবার
হ্যাঁ
কথা
হ্যাঁ
হবে।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমিও সমস্ত সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, মানে আমার কথা এতক্ষণ ধরে শুনেছেন যারা শেষ অবধি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রিটন আপনাকে তো কিছু বলার নেই, আপনি খুব প্রাণের মানুষ আমার, এটা আমি লিখিও বলিও।
আপনি আমার খুব পছন্দের একজন মানুষ। ঠিক আছে সৌরভ, আজকে এখানেই থাকি, আবার আগামী
ভালো থাকবেন,
হ্যাঁ, ধন্যবাদ।
নিশ্চয়ই।